السلام علیکم ورحمۃ اللہ. اشهد ان لا اله الا اللہ وحدہ لا شریک له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين.
শুক্রবার থেকে আরম্ভ হচ্ছে আল্লাহ তাআলার কৃপায় জলসায় যোগদানের জন্য পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মেহমানদের আগমন আরম্ভ হয়ে গেছে। জলসার দিন যতই ঘনিয়ে আসছে, দূর এবং কাছের বিভিন্ন দেশ থেকে আগমনকারী মেহমানদের সংখ্যা বৃদ্ধি পেতে থাকবে। অনুরূপভাবে ইংল্যান্ডের অন্যান্য শহর থেকেও মেহমানদের আসা আরম্ভ হবে। জলসার দিনগুলোতে আহমদী ছাড়াও যারা জলসার বরকত এবং কল্যাণ থেকে কল্যাণমণ্ডিত হওয়ার জন্য আসেন, মেহমানদের মাঝে ইংল্যান্ড ছাড়াও অন্যান্য দেশ থেকে অ আহমদী এবং অমুসলিম মেহমানরাও এসে থাকেন, যাদের মাঝে বিভিন্ন দেশের সরকারি প্রতিনিধি, সরকারি কর্মকর্তা এবং প্রভাবশালী শিক্ষিত শ্রেণীও জলসায় যোগদান করে থাকেন। অনুরূপভাবে প্রচার মাধ্যম এবং মিডিয়ার সাথে সম্পর্কযুক্ত লোকদের সংখ্যাও ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। আগমনকারী সব অতিথি যারা অ আহমদী, তারা গভীর দৃষ্টিতে আমাদেরকে পর্যবেক্ষণ করেন, সবকিছু দেখেন, আর প্রায় ক্ষেত্রে তারা ভালো প্রভাব গ্রহণ করেন। বিশেষ করে আমাদের ব্যবস্থাপনা যখন তারা দেখে, যার পুরোটাই স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে চলছে, এটি তবলিগের পথকে আরও সুগম করে, আরও বেশি পরিচিতি লাভ করে। জামাত আহমদিয়ত সম্পর্কে জানার আগ্রহ তাদের বৃদ্ধি পায়। অতএব এ দিনগুলোতে আমাদের সব স্বেচ্ছাসেবী কর্মী, নরনারী, ছেলে মেয়ে নীরব তবলিগ করে, নীরবে তবলিগের ভূমিকা পালন করে, আর প্রচার মাধ্যমের সুবাদে আহমদিয়তের পরিচিতি পৃথিবীর সর্বত্র ব্যাপক পরিসরে ছড়িয়ে পড়ে। সাধারণ দিনগুলোতেও যেখানে কিছু ঘটনার কারণে জামাতের প্রতি মনোযোগ বেশি থাকে বা বৃদ্ধি পায়, দৃষ্টান্তস্বরূপ ইউরোপে কতক সন্ত্রাসী ঘটনার পর জামাতের সদস্যরা, যাদের মাঝে পুরুষ মহিলা সকলেই অন্তর্ভুক্ত ছিল, যারা ইসলামের সঠিক বাণী এইসব ঘটনার পর পৃথিবীর কাছে পৌঁছানোর চেষ্টা করেছে। আমাদের প্রেস বিভাগও এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। পুরুষ মহিলা টিমের ইন্টারভিউ প্রচারিত হয়েছে, সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে। জামাত ইসলামের শান্তিপ্রিয় শিক্ষার সুবাদে প্রচার মাধ্যম জামাতকে ব্যাপক পরিসরে পরিচিত করে তুলেছে। এমন ঘটনার সংখ্যা যতই বৃদ্ধি পাচ্ছে, জামাত ততটাই পরিচিত হয়ে উঠছে বিশ্বাঙ্গনে। অতএব জলসার দিনগুলোতে আল্লাহ তাআলা জলসার মাধ্যমে ইসলামকে পরিচিত করার ব্যাপক সুযোগ সৃষ্টি করছেন। জলসার অনুষ্ঠানমালা এবং বক্তৃতা ইত্যাদির মাধ্যমে যেখানে আহমদের আধ্যাত্মিকতার ক্ষেত্রে উন্নতির চেষ্টা করে, তারা শেখার জন্য এখানে আসে। সেখানে আহমদি মেহমান এবং প্রেস বা সংবাদ মাধ্যম জ্ঞানগত এবং বিশ্বাসের দৃষ্টিকোণ থেকে আমাদের শিক্ষা বোঝার পাশাপাশি সার্বিক দৃষ্টিকোণ থেকে জলসার পরিবেশ আর আহমদি পুরুষ মহিলার স্বেচ্ছা সেবার ভিত্তিতে যে সেবা করছে এবং আতিথেয়তার প্রেরণা নিয়ে তাদেরকে কাজ করতে যে দেখে, এর মাধ্যমে তারা ইসলামী শিক্ষার ব্যবহারিক দিকটাও লক্ষ্য করে। আর আমি যেভাবে বলেছি, এটি তবলিগের অনেক বড় একটি মাধ্যম। অতএব আমাদের স্বেচ্ছাসেবী কর্মীরা অনেক বড় একটি ভূমিকা পালন করে। আর কর্মীরা যেখানে যেইভাবে বা যে অবস্থানেই কাজ করুন না কেন, তাদের নিজেদের একটা গুরুত্ব আছে। আর এই গুরুত্বকে এক সাধারণ সহকারী কর্মী থেকে আরম্ভ করে কর্মকর্তা পর্যন্ত সকলকেই দৃষ্টিগোচর রাখা উচিত। এক সাধারণ সাহায্যকারী বা সহকারী কর্মী, সে পানি পরিবেশনকারী শিশুই হোক না কেন, তার ব্যবহার আর নিঃস্বার্থভাবে গভীর মনোযোগ সহকারে পানি পরিবেশন করা, যেখানে তাকে খোদার সন্তুষ্টিতে ধন্য করে, সেখানে ও আহমদীদেরও এটি প্রভাবিত করে, যার জলসায় যোগদানকারী অতিথিরা বহিঃপ্রকাশও করে থাকেন। অনুরূপভাবে সাহায্যকারী কর্মী ছাড়াও কর্মকর্তাদেরও স্মরণ রাখা উচিত যে শুধু নিজেদের সহকারী বা কর্মীদের খেদমতকারী বা স্বেচ্ছাসেবী মনে করে তাদের কাছ থেকে কাজ নেবেন না, বরং নিজেও পরম বিনয়ের সাথে এক সাধারণ কর্মী এবং সহকারীর মতো কাজ করার চেষ্টা করুন। যে সহকারী কর্মী এবং অন্যদের সাথে এবং আর অতিথিদের সাথেও কোমল মতি হন এবং সাহায্য সহযোগিতার হাত প্রসারিত রাখুন, চেহারায় কোমলতা এবং বিনয়ের ভাব যেন ফুটে ওঠে, মৌখিক কোমলতা এবং উন্নত চারিত্রিক মান যেন প্রতিষ্ঠিত হয়। সবসময় স্মরণ রাখবেন, আতিথেয়তা বা আতিথ্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিভাগ, আর আতিথেয়তা কেবল খাবার খাওয়ানো, পানি পান করানো বা সর্বোচ্চ আবাসনের ব্যবস্থা করাকেই বলে না, বরং জলসা সালানার প্রতিটি বিভাগেই আতিথেয়তা বা আতিথ্য যে নামেই এটিকে দেয়া হোক না কেন, জলসায় যারাই আসে তারা অতিথি, তারা মেহমান, আর তাদের চাহিদা নিজেদের সঙ্গতির ভিতর রাখা জলসা সালানার যে কোনো দায়িত্বে নিযুক্ত প্রতিটি ব্যক্তির জন্য আবশ্যক। হযরত মসীহ মওউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম এর জন্য এক জায়গায় নিজের আবেগ এবং অনুভূতি প্রকাশ করেছেন, তুলে ধরেছেন, যা আমাদের জন্য একটি নীতিগত কর্মপন্থা। তিনি এক জায়গায় বলেন যে কোনো অতিথির যেন কষ্ট না হয়, এদিকে সবসময় আমার দৃষ্টি থাকে, বরং আমি সবসময় এর উপর জোর দিয়ে থাকি যে যথাসাধ্য অতিথিদের স্বাচ্ছন্দ্য এবং আরামের ব্যবস্থা এবং বিধান করা উচিত। অতিথির বা মেহমানের হৃদয়ে কাঁচের মতো ভঙ্গুর হয়ে থাকে, সামান্য আঘাতেই তা ভেঙে যায়। অতএব এই কথা আমাদের স্মরণ রাখা উচিত, আর নিজেদের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে হলেও যদি এমন পরিস্থিতির সৃষ্টি হয় তাহলে অতিথিদের আরাম এবং স্বাচ্ছন্দ্যের বিধান করা উচিত। সব বিভাগের কর্মকর্তাদের আমি বলবো যে যদি তাদের আচার ব্যবহার কোমল হয়ে থাকে, তাদের স্বভাব চরিত্র যদি উন্নত হয়ে থাকে, তাদের মাঝে যদি ধৈর্যের বৈশিষ্ট্য থেকে থাকে, তাদের ভিতর অসঙ্গত কথা শোনার বৈশিষ্ট্য যদি অনেক বেশি থাকে, তাহলে তাদের নায়েব এবং তাদের সহকারীরাও অতিথিদের সাথে এমনই ব্যবহার করবেন। আর আতিথ্যের বা আতিথেয়তার উন্নত দৃষ্টান্ত তারা স্থাপন করবেন। কিন্তু যদি কর্মকর্তাদের চেহারায় কঠোরতা, কাঠিন্য, কথায় কর্কশতা এবং কথা মনোযোগ সহকারে না শোনার এবং সহ্য না করার যদি অভ্যাস থাকে, তাহলে তাদের সহকারী নায়েবরাও এমনই আচার ব্যবহার প্রদর্শন করবে। অতএব আতিথেয়তার উন্নত মান এবং উন্নত দৃষ্টান্ত স্থাপনের জন্য সকল বিভাগের কর্মকর্তা নিজেদের অবস্থার উপর বিশ্লেষণাত্মক দৃষ্টি রাখবেন, বিনয় আর বিনয়ের পরম মার্গের দৃষ্টান্ত স্থাপন করুন। যেভাবে আমি বলেছি, শুধু দু একটি বিভাগেই আতিথেয়তার অধীনে আসে না, বরং প্রতিটি বিভাগেই জলসা সালানার আতিথেয়তার বিভাগ, তা আবাসনের সাথে সম্পর্কযুক্ত হোক বা খাদ্য খাওয়ানো পরিবেশন বা খাবারের ব্যবস্থা করার বিভাগেই হোক না কেন, বা পরিবহন বিভাগে হোক না কেন, বা পরিচ্ছন্নতাই হোক না কেন, বা ডাক্তার এবং প্যারামেডিক্সদের সমন্বয়ে যে স্বাস্থ্য বিভাগ রয়েছে, বা পথ প্রদর্শনকারী খুদ্দাম বা অন্যরা হোক, বা নিরাপত্তা বিভাগেই হোক না কেন, এছাড়া অন্য সব বিভাগ, এক কথায় সকলেই শশগণ্ডিতে মেজবান। আবাসনের ব্যবস্থাকারীদের স্মরণ রাখতে হবে যে সাধারণ আবাসন স্থল হোক বা তাবুই হোক, মহিলা এবং শিশুদের বিছানার ব্যাপারে বিশেষভাবে যত্নবান হবেন। নিঃসন্দেহে আজকাল গরমকাল, কিন্তু রাতে হঠাৎ করে আবহাওয়া ঠান্ডা হয়ে যায় হতে পারে, আর বিশেষ করে হাদিকাতুল মাহদি যেখানে জলসা হবে ইনশাআল্লাহ, লন্ডনের চেয়ে তাপমাত্রা সেখানে 4-5 ডিগ্রি নিচে থাকে, তাই যারা নিজেদের তাবু সাথে নিয়ে আসে, নিজেদের থাকার ব্যবস্থা নিজেরাই হাতে নেয়, তাদেরকে কথা সামনে রাখতে হবে যে বিছানার যেন ভালো ব্যবস্থা হয়। গত বছরের অভিজ্ঞতা এটি যে যারা শিশু নিয়ে আসে, অনেক সময় আবহাওয়া ঠান্ডা হওয়ার কারণে রাতে তাদের সমস্যা হয়েছে, সমস্যার মুখে পড়েছেন। অনুরূপভাবে যারা খাবার পরিবেশন করে, খাবার সরবরাহ করে, যাদের সরাসরি অতিথিদের সাথে সম্পর্ক, আমি সবসময় তাদের স্মরণ করাই। খাবার দিতে গিয়ে, প্লেটে খাবার পরিবেশন করতে গিয়ে অতিথির পছন্দ কি তা সামনে রাখবেন। যদিও অনেক সমস্যা হয়, কিন্তু যথাসাধ্য দৃষ্টি রাখার চেষ্টা করুন। যদি কোনো সমস্যা থাকে তাহলে সুন্দরভাবে শালীনতার সাথে উত্তর দিন, কঠোর ভাষা প্রয়োগ না করে, যার মাধ্যমে যার ফলে অন্যের আবেগ অনুভূতিতে আঘাত আসার আশঙ্কা থাকে। এবছর জলসার ব্যবস্থাপনার অধীনে খাবারের যে প্লেট তা পরিবর্তন করা হয়েছে। পূর্বে যে প্লেট ব্যবহার করা হতো সেসব প্লেট সম্পর্কে বলা হয় যে বিশেষ তাপমাত্রার বাইরে, বেশি তাপমাত্রার খাবার তাতে পরিবেশন করা উচিত নয়, কিছু বিষাক্ত রাসায়ন এর তাপের ফলে নির্গত হয়। আর আমাদের খাবার যেহেতু খুবই গরম থাকে, তাই জলসা চালানোর সর্বোচ্চ কর্মকর্তা জলসার অফিসার এবছর আমাকে যে প্লেট দেখিয়েছেন তা বিশেষ কাগজের হবে, তাই যারা খাবার পরিবেশন করবে তাদের সাবধান থাকতে হবে। প্লেট পাতলা হলে দুটো প্লেট একসাথে আপনারা দিতে পারেন। খাবার বিতরণকারী বিভাগকেও সঠিক দিক নির্দেশনা দেওয়া উচিত। এই প্রেক্ষাপটে পরিবহন বিভাগ খুবই গুরুত্বপূর্ণ একটি বিভাগ। এবার পার্কিং এর ব্যবস্থা দূরে হওয়ার কারণে বেশিরভাগ ক্ষেত্রে শাটল বাসের ব্যবস্থা করা হয়েছে। জলসা চালানোর ব্যবস্থাপনার উচিত হবে এটিকে সুচারুরূপে পরিচালনা করা, যেন মানুষ যথাসময়ে জলসায় পৌঁছতে পারে। আর যারা নিজ কারে আসেন এমন অতিথিদের স্মরণ রাখতে হবে যে তাদের পার্কিং এর ব্যবস্থা দূরেও হতে পারে, আর জলসাগা থেকে অনেক দূরেও এই ব্যবস্থা করা যেতে পারে। তাই সময় হাতে রেখে আপনারা সফর আরম্ভ করুন। এভাবে অন্যান্য বিভাগ রয়েছে, সব বিভাগ নিজেদের কাজের রীতি এবং কর্মীদের তরবিয়ত, সুশিক্ষা আর অতিথিদের সর্বোচ্চ সুযোগ সুবিধা দেওয়ার মন মানসিকতা নিয়ে করতে হবে। খেদমতে খালক এবং নিরাপত্তার কর্মীদের পূর্বের চেয়ে বেশি চৌকস হয়ে কাজ করতে হবে পৃথিবীর বর্তমান অবস্থার প্রেক্ষাপটে। বিশেষ করে একই সাথে অতিথিদের আত্মসম্মান বোধ এবং তাদের আবেগ অনুভূতির প্রতি শ্রদ্ধাশীল থেকে এই দায়িত্ব পালন করতে হবে। কার্ড চেক করা এবং অন্যান্য চেকিং আর স্ক্যানিং ইত্যাদির ক্ষেত্রে প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত পুরো সচেতনতার সাথে সজাগ হয়ে চেক করতে হবে। প্রত্যেক ব্যক্তি যতবার বাইরে যায় ভিতরে আসার সময় তাকে চেক করতে হবে, কিন্তু একই সাথে দৃষ্টি রাখতে হবে যে তারা যেন এটি মনে না করে যে কেবল তাদের উপর এই বিশ্লেষণাত্মক দৃষ্টি রাখা হচ্ছে বা তাদের সাথে দুর্ব্যবহার করা হচ্ছে। যাই হোক, জলসার ব্যবস্থাপনা আমরা সাময়িকভাবে করে থাকি। আমি ভালোভাবে জানি জলসার এই ব্যবস্থাপনা টেম্পোরারি বা সাময়িক হওয়ার কারণে ভুল ভ্রান্তি এবং ত্রুটি বিচ্যুতির ঊর্ধ্বে নয়, বরং স্থায়ী পার্মানেন্ট ব্যবস্থাপনাতেও ত্রুটি বিচ্যুতি বা দুর্বলতা থেকেই যায়। আমাদের চেষ্টা করতে হবে যথাসাধ্য নিজেদের সামর্থ্য, যোগ্যতা আর উপায় উপকরণকে কাজে লাগিয়ে মেহমানদের সুযোগ সুবিধা দেওয়ার ব্যবস্থা করা উচিত। জলসা সালানায় যোগদানকারী প্রত্যেক ব্যক্তি হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াসসালামের মেহমান। আর হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াসসালামের মেহমান বা অতিথি হওয়ার সুবাদে প্রত্যেক মেহমান বা অতিথিকে বিশেষ মেহমান আমাকে মনে করতে হবে, আর তার আতিথেয়তার সর্বাত্মক চেষ্টা করা উচিত। যদিও জলসা সালানার ব্যবস্থাপনার অধীনে নিগরানি বা তত্ত্বাবধান বা পরীক্ষণ নিরীক্ষণের বিভাগ রয়েছে, বিভিন্ন বিভাগকে তারা দেখে থাকে, যার কর্মীরা লক্ষ্য করে পর্যবেক্ষণ করে তাদের কর্মকর্তাদের মাধ্যমে জলসা সালানার ব্যবস্থাপনা দৃষ্টি দুর্বলতার দিকে তারা তাদের দৃষ্টি আকর্ষণ করে। কিন্তু প্রত্যেক বিভাগের কর্মকর্তার উচিত নিজের বিভাগের ত্রুটি বিচ্যুতি দেখার জন্য কিছু লোকের দায়িত্বে নিযুক্ত করা, যারা নিজ বিভাগের ত্রুটি বিচ্যুতি লক্ষ্য করে সন্ধ্যার সময় তাদের নিজ নিজ বিভাগের সর্বোচ্চ কর্মকর্তার কাছে রিপোর্ট করবে। এর ফলে জলসা চলাকালে এবং আগামী বছরের জলসার মানোন্নয়নে এটি কাজে আসবে বা সহায়ক হবে। এটি হযরত মসীহ মওউদ ইসলাম এই পরীক্ষা পর্যবেক্ষণ মের প্রতি দৃষ্টি আকর্ষণ করতে গিয়ে একবার বলেছেন যে লঙ্গরখানার ব্যবস্থাপকদের দেখা উচিত যে অতিথিদের কোন কোন জিনিসের প্রয়োজন রয়েছে। তিনি যেহেতু একা তাই অনেক সময় দৃষ্টি থাকে না, কিছু কথা দৃষ্টির আড়ালেই থেকে যায়, তাই দ্বিতীয় ব্যক্তির তাকে স্মরণ করানো উচিত। আর স্মরণ করানোর সর্বোচ্চ উপায় হল কর্মকর্তার উচিত কাউকে এই স্মরণ করানোর জন্য দায়িত্ব দেয়া, তার দৃষ্টি রাখা, পর্যবেক্ষণ করা যে কোন কোন ক্ষেত্রে ঘাটতি আর ত্রুটি রয়েছে। ধনী দরিদ্রের সমানভাবে আতিথ্য করা উচিত। হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম আমাদের পথের দিশা দেওয়ার জন্য অনেক ছোট ছোট কথার প্রতিও দৃষ্টি আকর্ষণ করেছেন এবং সূক্ষ্মতার সাথে আতিথেয়তার রীতি আমাদেরকে শিখিয়েছেন। একবার বলেন, নতুন এবং অনবহিত আর অপরিচিত ব্যক্তি যে আসে এবং যার সবকিছু জানা থাকে না, এখানেও অনেক দেশ থেকে মানুষ আসে, এমন তিনি বলেন যে আমাদের দায়িত্ব হলো তাদের প্রতিটি চাহিদা পূরণ করা। অনেক সময় কেউ এটি জানে না যে পায়খানা বা টয়লেট কোথায়, তার মারাত্মক কষ্ট হয়, তাই অতিথিদের চাহিদা এবং প্রয়োজনের প্রতি সচেতন দৃষ্টি রাখা আবশ্যক। যাদেরকে এমন কাজের দায়িত্ব দেয়া হয় বা যাদেরকে এমন কাজের দায়িত্ব দেয়া হয়েছে, তাদের উচিত হবে কোনো প্রকার অভিযোগের সুযোগ না দেয়া, কেননা মানুষ শত শত হাজার হাজার মাইল দূরত্ব অতিক্রম করে নিষ্ঠা এবং সততার সাথে সত্য সন্ধানে এখানে আসে। যদিও আহমদীদের প্রেক্ষাপটেও তিনি এটি বর্ণনা করেছেন, কিন্তু আপনজন যারা আছে তাদের আতিথেয়তা এবং জলসার অতিথিদের আতিথ্য সম্পর্কে এমন তার উক্তি রয়েছে যাতে বোঝা যায় তিনি গভীরভাবে এদিকে মনোযোগ আকর্ষণ করেছেন। আমি যেভাবে বলেছি, যারা আহমদি অতিথি বা প্রচার মাধ্যমের যেসব প্রতিনিধি জলসায় যোগদান করেন, তারা সার্বিক আচার ব্যবহারের উপরও বিশ্লেষণাত্মক দৃষ্টি রাখেন, তাই সব বিভাগের কর্মীদের আচার ব্যবহার অনেক উন্নত হওয়া উচিত, আচার আচরণ অনেক উন্নত হওয়া উচিত। আরেকবার হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম বলেছেন যে আমার নীতি অনুসারে যদি কোনো মেহমান আসে এবং সে গালিও দেয় বা কটুক্তি করে, তাহলে তা সহ্য করা উচিত। তাই মেহমানদের কঠোর আচরণ ও সহ্য করা উচিত, আপন হোক বা পর। হযরত মসীহ মওউদের আতিথেয়তার মান কেমন ছিল, এটি লিখতে গিয়ে একজন লেখক একবার লিখেছেন যে হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম আতিথেয়তার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো সুমহান এবং জীবন্ত দৃষ্টান্ত। যারা তার সাহচর্যে সময় কাটানোর অনেক সুযোগ পেয়েছে তারা জানে কোনো আতিথেয়তা, কোনো ব্যক্তির আতিথ্য, সে আহমদী হোক বা অ আহমদী, জামাতের অন্তর্ভুক্ত হোক বা না হোক, সামান্যতম কষ্ট হযরত মসীহ মওউদকে আলাইহিসসালামকে গভীরভাবে ব্যতিব্যস্ত করত। তিনি লেখেন, জামাতের নিষ্ঠাবান বন্ধুদের জন্য তার মাঝে আবেগ এবং স্নেহের তো কোনো সীমাই ছিল না। অতএব এই আবেগ এবং এই স্নেহ জলসা আগমনকারী অতিথিদের ক্ষেত্রে আমাদের যত বেশি পারা যায় প্রদর্শন করা উচিত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আতিথ্যের গুরুত্ব এবং তাদের সম্মান করার সম্পর্কে কি বলেছে, এই সম্পর্কে একটি হাদিসে এসেছে যে তিনি আলাইহিস সালাম বলেছেন যে আল্লাহ এবং পরকালে ইমানের তিনটি শর্ত রয়েছে, তিনটি কাজ করা আবশ্যক আল্লাহ এবং পরকালে ইমান ইমানদার হওয়ার জন্য। একটি হলো ভালো কথা বলো, না হয় নীরব থাকো, নিশ্চুপ থাকো। দ্বিতীয়ত প্রতিবেশীর প্রতি শ্রদ্ধাশীল হও। আর তৃতীয়ত নিজের অতিথি বা মেহমানের সম্মান করো। অতএব অতিথির সম্মানও আল্লাহ এবং পরকালে ইমানের বা বিশ্বাসের শর্তাবলীর একটি, এছাড়া আর অনেক শর্ত আছে। বা একজন মোমেনের ইমানের উন্নত মানে পৌঁছার জন্য আমরা বলতে পারি আতিথেয়তা একটি গুরুত্বপূর্ণ শর্ত, মেহমান নেওয়াজি একটি গুরুত্বপূর্ণ শর্ত। মেহমান নেওয়াজি প্রেক্ষাপটে এটিও বলে দিতে চাই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেহমানদের ধর্মীয় অবস্থার উন্নতি এবং তাদের তরবিয়তের প্রতিও সজাগ দৃষ্টি রাখতেন। একটি হাদিসে এসেছে, আগমনকারী অতিথিদের খাবার ইত্যাদি খাওয়ানোর পর মেহমানদের তাদের ইচ্ছা অনুসারে মসজিদে ঘুমানোর জন্য পাঠিয়ে দেন, এরপর ফজরের নামাজের জন্য সবাইকে উঠিয়েছেন। তো জলসার তরবিয়ত বিভাগ এ কারণেই গঠন করা হয়েছে যে তারা অতিথিদের যেন নামাজের প্রতি মনোযোগ আকর্ষণ করেন, ফজর এবং তাহাজ্জুদের জন্য যেন জাগান। কিন্তু নমনীয়তা এবং কোমলতা আর স্নেহ এবং ভালোবাসার সাথে এ কয়েকটি কথা অতিথিদের প্রেক্ষাপটে আমি বললাম। আল্লাহ তাআলা সব কর্মীদের মসীহ ইসলামের মেহমানদের সর্বোত্তমভাবে খেদমত করার বা সেবা করার তৌফিক দান করুন। নামাজের পর দুটো বা দুই ব্যক্তির গায়েবানা জানাজা পড়াব। প্রথমটি হলো জনাব সৈয়দ মোহাম্মদ আহমদ সাহেবের, যিনি হযরত ডক্টর মীর মোহাম্মদ ইসমাইল সাহেব রাদিয়াল্লাহু আনহুর পুত্র, যিনি 13 জুলাই 92 বছর বয়সে লাহোরে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি হযরত ডক্টর মীর মোহাম্মদ ইসমাইল সাহেবের সবচেয়ে বড় পুত্র ছিলেন। হযরত উম্মুল মুমিনিন আম্মা জান তাঁর ফুপি ছিলেন। তার বিয়ে হযরত মির্জা বশির আহমদ সাহেবের ছোট কন্যার সাথে, কনিষ্ঠ কন্যার সাথে হয়েছে। তিনি তার সবচেয়ে কনিষ্ঠ জামাতা বা ছোট জামাতা এই দৃষ্টিকোণ থেকে। হযরত ডক্টর মীর মোহাম্মদ ইসমাইল সাহেব দুই বিয়ে করেছিলেন। প্রথম বিয়ে হয়েছে হযরত শওকত সুলতান সাহেবের সাথে, যা হয়েছে 1906 সালে। তার ঘরে কোনো সন্তান ছিল না। দ্বিতীয় বিয়ে হয়েছে আমতুল্লতি বেগম সাহেবের সাথে 1917 সালে, যিনি দিল্লি নিবাসী হযরত মির্জা মোহাম্মদ শফি সাহেব সাধারণ জমানে আহমদিয়ার অডিটরের কন্যা ছিলেন। তার গর্ভে আল্লাহ তাআলার কৃপায় 7 পুত্র এবং 3 কন্যার জন্ম হয়েছে। জনাব মোহাম্মদ আহমদ সাহেব 1949 সনে ম্যাট্রিক পরীক্ষা বা প্রবেশিকা পাশ করেন কাদিয়ান থেকে। এরপর লাহোরের সরকারি কলেজে বিএসসি পরীক্ষা দিয়েছেন। 1943 সনে রয়্যাল ইন্ডিয়ান বিমান বাহিনীতে ফ্লাইট ক্যাডেট হিসেবে যোগ দেন। তাঁর স্ত্রী হলেন আবদুল্লতিফ বেগম সাহেবা, হযরত মির্জা বশির আহমদ সাহেবের কন্যা। তাদের তিন পুত্র এবং এক কন্যা রয়েছে। এক ছেলে হাশেম আকবর সাহেব, যিনি হাটলিপুর জামাতের প্রেসিডেন্ট। তার এক কন্যা হলেন ডক্টর আয়েশা, যিনি আমেরিকায় বা যুক্তরাষ্ট্রে বসবাস করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে মোহাম্মদ আবাস সাহেব নিজেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের চিত্র তুলে ধরেছেন। 1943 সনে ফ্লাইট ক্যাডেট হিসাবে যোগ দেন বিমান বাহিনীতে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ফাইটার পাইলট হিসাবে যুদ্ধে যোগ দেন। যুদ্ধ চলাকালে বার্মা ফ্রন্টে 1945 সনে তার জাহাজকে ক্র্যাশ ল্যান্ডিং করতে হয়েছে। জাহাজ ধ্বংস হয়ে যায়, কিন্তু তিনি নিদর্শনমূলকভাবে নিরাপদ ছিলেন। এরপর 1947 সনে সিভিল এভিয়েশন বিভাগে তিনি ট্রান্সফার হন। ইন্ডিয়ান ন্যাশনাল এয়ারওয়েজ বা ভারতীয় জাতীয় বিমান বিভাগে বিমান উড়ানোর দায়িত্ব পালন করেন। 1947 সনে পরিস্থিতি প্রতিকূল ছিল। হযরত ডাক্তার মীর মোহাম্মদ ইসমাইল সাহেব 1947 সনে ইহধাম ত্যাগ করেন, কিন্তু পরিস্থিতি পরিবেশের কারণে জানাজায় যোগ দিতে পারেন। দুই দিন পর পৌঁছেন কাদিয়ান। ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে জামাতের সাথে তার সম্পৃক্ত ঘটনা হল, বিমান বাহিনীতে যখন ছিলেন দেশ বিভাগের সময় জামাত বা হযরত মুসলিহ মদ দুটো ছোট জাহাজ ক্রয় করেছেন, পাইলটের প্রয়োজন ছিল। এক রাতে সংবাদ আসে, হযরত মির্জা বশির আহমদ সাহেব ডেকে পাঠান যে অনতি বিলম্বে কাদিয়ান আসো। তখনই কাদিয়ানের উদ্দেশ্যে যাত্রা করেন। আর সিদ্ধান্ত এটি হয় যে জাহাজের ইনচার্জ হবেন হযরত সাইয়েদা খলিফাতুল মসীহ সালেস, যিনি তখন খুদ্দামুল আহমদিয়া সদর ছিলেন। তার অধীনে এই পাইলট কাজ করবেন। অনেক গুরুত্বপূর্ণ জিনিসপত্র তিনি পাকিস্তান পৌঁছান। একটি মজার ঘটনা যা তিনি লিখেছেন, যা খুবই গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক আর গুরুত্বপূর্ণ ঘটনা। একদিন সকালে হযরত মুসলিহ মদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে কাসরে খেলাফতে ডাকেন এবং বলেন যে আজকে আমি আমার সবচেয়ে মূল্যবান জিনিস তোমাকে দিচ্ছি, যা তোমাকে লাহোর নিয়ে যেতে হবে আর শেখ বশির আহমদ সাহেবের কাছে তা প্রত্যর্পণ করতে হবে, তার হাতে তুলে দিতে হবে। আর এই জিনিসের সুরক্ষা সংরক্ষণ সম্পর্কে সাবধানতার বিষয়টি সেভাবে তার সামনে বর্ণনা করে যেভাবে তোমাকে বলছি, আর তার বুঝে পাওয়ার রিসিট নেবে এবং এনে আমার হাতে দেবে। তিনি বলেন, মীর সাহেব বলেন যে আমার স্মরণশক্তিও ভালো ছিল না। তখন আমি ভাবলাম যে হুজুর হয়তো আমার হাতে জামাতের ধনভাণ্ডার বা মনির মুক্তা বা হীরার বাক্স দেবেন, যা আমাকে নিয়ে যেতে হবে। কিন্তু কিছুক্ষণ পর খলিফা সানি তার জায়গা থেকে ওঠেন, একটা ময়লা ছোট ট্রাভেল ব্যাগ বা সফরের ব্যাগ এনে আমার হাতে তুলে দেন। ব্যাগ ছিল মোটা কাপড়ের আর চেইন ছিল ভাঙা। ব্যাগটি কাগজে পরিপূর্ণ ছিল। সেই ব্যাগ আমার সামনে রাখেন এবং বলেন, আমার কোরআনের লেখা তাফসিরের কিছু অংশ প্রকাশ পেয়ে গেছে আর কিছু অংশ লেখা হয়ে গেছে যা এখনো ছাপেনি, কিন্তু এর একটা বড় অংশের তাফসির লেখার কাজ বাকি আছে। আমার জীবনের একটি বড় উদ্দেশ্য হলো এই তাফসিরের কাজ সম্পন্ন করা। তাই দিন হোক বা রাত, আমার অভ্যাস হলো চলাফেরায় থাকি বা অন্য কাজেই থাকি না কেন, যাই করি কোরআনের কোনো আয়াত সম্পর্কে কোনো নতুন কথা আমার মাথায় আসে, আমি তাৎক্ষণিকভাবে সেই কথা সাদা কাগজে লিখে এই ব্যাগের তা সংরক্ষণ করে যেন প্রয়োজনে তা কাজে আসে। তিনি বলেন যে এইসব কাগজে লেখা নোটসে কোনো ধারাবিন্যাস থাকা আবশ্যক না, কিন্তু আমার জন্য অনেক বড় সম্পদ এটি। মীর সাহেব বলেন, হুজুরের কাছ থেকে সেই ব্যাগ নেই, সংরক্ষণ করি, উড়োজাহাজে রেখে লাহোর নিয়ে যাই, আর সেখানে গিয়ে ফোন করে, বিমানবন্দর থেকে ফোন করে শেখ বশির সাহেবকে ডেকেছি এবং তার হাতে সমর্পণ করি এবং প্রাপ্তির রিসিট নেই তার কাছ থেকে। দীর্ঘ ঘটনা এটি, এটি একটি ঐতিহাসিক ঘটনা যা তার সাথে সম্পর্ক রাখে। মুসলিম ওদের মূল্যবান গুরুত্ব গুরুত্বপূর্ণ নোটস নিয়ে এসেন, যার সম্পর্কে হযরত মুসলিম মওদ বিশেষ তাকিদি নির্দেশ তাকে দিয়েছিলেন। যাই হোক, 1950 সনে পুনরায় হযরত মুসলিম মওদ তাকে বলেন যে পুনরায় যে তুমি এখন বিমান বাহিনীতে ফেরত যেতে পারো, যে বিমান বাহিনীতে 1965 পর্যন্ত বিমান বিভাগে চাকরি করেন এবং উইং কমান্ডার পদ পর্যন্ত তিনি উন্নীত হন। অনেক দীর্ঘ কোর্স করেছেন তিনি, ইংল্যান্ডেও কোর্স করেছেন। 1960 থেকে 63 পর্যন্ত কোয়েটায় আর্মি কমান্ড স্টাফ কলেজে ইনস্ট্রাক্টর হিসাবেও তিনি দায়িত্ব পালন করেছেন। যুদ্ধ পরিকল্পনা সংক্রান্ত বিভাগের ইনচার্জও ছিলেন। 1963 সনে তিনি বিমান বিভাগের কোর্স করার জন্য প্রশিক্ষণের জন্য যখন এখানে আসেন ইংল্যান্ডে, চৌধুরী জহুর বাজওয়া সাহেব তখন মোবাইল ইনচার্জ ছিলেন। প্রশিক্ষণ সমাপনান্তে আমার ফ্লাইটের কিছু সময় বাকি ছিল, আমি মিশন হাউসে বাজওয়া সাহেবের সাথে অবস্থান করি। তখন কর্নেল ডগলাস সাহেবের সাক্ষাতের সুযোগ হয় বাজওয়া সাহেবের মাধ্যমে। বাজওয়া সাহেব আমাকে পরিচিত করেন তার সাথে। তিনি বলেন, কর্নেল ডগলাস সাহেবের কাছে যখন যাই, আমি তাকে হযরত মসীহ মওউদের বিরুদ্ধে হত্যা সংক্রান্ত যে অভিযোগ ছিল তার সম্পর্কে জিজ্ঞেস করি। কর্নেল ডগলাস সাহেব বলেন যে আমি গুরদাসপুরের ডেপুটি কমিশনার ছিলাম। আমার আদালতে এই মামলা আসার পূর্বে, তার কয়েক বছর পূর্বেকার একটা ঘটনা রয়েছে, ক্যাপ্টেন ডগলাস সাহেব বলে যে তা আমি শোনাতে চাই। আমি সে যুগে বাটালার অ্যাসিস্ট্যান্ট কমিশনার ছিলাম। একদিন আমি অমৃতসর থেকে ট্রেনে বাটালা ফিরে আসছিলাম। কর্নেল ডগলাস সাহেব বলেন, ঐতিহাসিক ঘটনা, শেষ বগির ফার্স্ট ক্লাসে আমি সফর করছিলাম। অমৃতসর থেকে যাত্রা করার পূর্বে গুরুদাসপুরের অ্যাসিস্ট্যান্ট কমিশনারের সংবাদ আসে, তোমার সাথে গুরুত্বপূর্ণ কথা আছে, তাই বাটালা স্টেশনে তোমার সাথে দেখা করব। ক্যাপ্টেন ডগলাস বলেন যে ট্রেন যখন বাটালা পৌঁছে, গুরুদাসপুরের অ্যাসিস্ট্যান্ট কমিশনারের স্টেশনে উপস্থিত ছিল না। আমি ভাবলাম যে হয়তো ট্রেনের সর্বপ্রথম বগির ফার্স্ট ক্লাসে দাঁড়িয়ে থাকবেন, তাই আমি তাড়াতাড়ি ট্রেন থেকে নেমে প্ল্যাটফর্মের বাউন্ডারি প্রাচীরের পাশাপাশি হাঁটতে গিয়ে ট্রেনের সর্বপ্রথম বগির দিকে হাঁটতে থাকি। ক্যাপ্টেন ডগলাস তাকে বলেন, আমি যখন প্ল্যাটফর্মের প্রায় দুই তৃতীয়াংশ অতিক্রম করি, আমি দেখি যে সম্মুখ দিক থেকে এক ব্যক্তি হেঁটে আসছেন। তার দৃষ্টি অবনত, খুবই জ্যোতির্মণ্ডিত চেহারা। তার চেহারা এমন এক আকর্ষণ ছিল যে আমার অন্তরান্তা গভীরভাবে উদ্বেলিত হয়ে ওঠে। কর্নেল সাহেব বলেন, এমন মনে হচ্ছিল যে ইহ জগতের সাথে যেন তার কোনো সম্পর্কই নেই। তিনি ধীরে ধীরে এগিয়ে আসছিলেন। আমার জন্য এমন জ্যোতির্মণ্ডিত চেহারা থেকে দৃষ্টি সরানো অসম্ভব ছিল। আমি এক অপলক নয়নে তার চেহারায় তাকিয়ে থাকি। আমার পাশ দিয়ে তিনি হেঁটে যান, আমি ধীরে ধীরে উল্টো দিকে ঘুরে যাই, উল্টো পায়ে হাঁটা আরম্ভ করি। হযরত মুসলিম ইসলাম একদিকে যাচ্ছিলেন, তিনি বিপরীত দিকে। মুসলিম ইসলামকে দেখার জন্য তিনি তার চেহারা মুসলিম ওদের দিকে ঘুরিয়ে উল্টো পায়ে হাঁটতে থাকেন তাকে দেখার উদ্দেশ্যে। ইত্যবসরে অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টার যে এক ইন্ডিয়ান ছিল, ভারতীয় ছিল, সেই ব্যক্তি পতাকা নিয়ে এগিয়ে আসে কিন্তু আমাকে দেখেনি। আমি যেহেতু উল্টো হাঁটছিলাম, তার সাথে আমি ধাক্কা খাই এবং তিনি পড়ে যান। দোষ যেহেতু আমার ছিল, কিন্তু শাসন যেহেতু ইংরেজদের ছিল, সেই স্টেশন মাস্টার আমার কাছে ক্ষমা চান। আমি বললাম যে না, তোমার দোষ নয়, আমার দোষ। আমি তাকে জিজ্ঞেস করলাম যে ব্যক্তি যে যাচ্ছেন ইনি কে? স্টেশন মাস্টার বলেন যে আপনি কি জানেন না ইনি কে? ইনি কাদিয়ানের মির্জা সাহেব। আমি গভীরভাবে আবেগ আপ্লুত ছিলাম তখন। এমন জ্যোতির্মণ্ডিত চেহারা সারা জীবনে কখনো দেখিনি। দীর্ঘকাল আমার উপর এর প্রভাব ছিল, কালের প্রবাহে তা ভুলে যাই। এরপর আমি যখন এখানে আসি, জজ হিসাবে যখন পদায়িত হই, মুসিমদ সংক্রান্ত ফাইল যখন তার আদালতে আসে, আমি দেখেছি তার বিরুদ্ধে যে কেস বানানো হয়েছে, ফাইল সঠিকভাবে বানানো হয়েছে, তাতে কোনো ত্রুটি নেই। অভিযুক্ত ব্যক্তিকে অবশ্যই শাস্তি দিতে হবে। কিন্তু আমি যখন পড়লাম যে অভিযুক্ত ব্যক্তি কাদিয়ানের মির্জা গোলাম আহমদ, আমি গভীরভাবে কেঁপে যাই। আমার বেশ কয়েক বছর পুরনো কথা মনে পড়ে। আমি মোটেই মানার জন্য প্রস্তুত ছিলাম না যে বাটালা স্টেশনে কয়েক বছর পূর্বে যে চেহারা আমি দেখেছি, সেই চেহারার অধিকারী ব্যক্তি এমন কাজ করতে পারে বা এমনটি ভাবতেও পারেন। আমি খুবই দুশ্চিন্তাগ্রস্ত হই, আর অনেক দীর্ঘদিন এই অবস্থা বিরাজ করে। বেশ কয়েকবার ফাইল থেকে কোনো কোনো ত্রুটি বের করার চেষ্টা করি, কিন্তু সক্ষম হয়নি। এই দুশ্চিন্তার ঘোরে আমি ইংরেজ ডিএসপিকে ডাকি, তার সাথে কেস সম্পর্কে পরামর্শ করার জন্য। ডিএসপিকে জিজ্ঞেস করি যে আব্দুল হামিদ যে অপবাদ আরোপ করেছিল মুসিমদের বিরুদ্ধে, যে নাউজুবিল্লাহ, তিনি নাকি আব্দুল হামিদকে হত্যা করার জন্য হত্যার উদ্দেশ্যে পাঠিয়েছেন? আব্দুল জিজ্ঞেস করেন আব্দুল হামিদ পুলিশের কাছে আছে নাকি চার্চের কাছে আছে। আমার এই প্রশ্নে ডিএসপি চকিত হয়। সে চিন্তা করে যে সে অনেক বড় একটি ভুল করেছে, কারণ পুলিশ আব্দুল হামিদকে নিজেদের পাহারাদারিতে রাখেনি, বরং গির্জা বা চার্চের হাতে রেখেছে। সে তখনই ছুটে যায়, বলে যে এখনই আসছি। কিছুক্ষণ পর সে ইংরেজ ডিএসপি ফিরে এসে বলে যে আমরা বড় ভুল করেছি, আমরা আব্দুল হামিদকে গির্জার পাহারাদারিতে রেখেছি, এখন আমরা তাকে নিজেদের পাহারাদারিতে নিয়ে এনেছি। এবং সে স্বীকার করছে কেস মিথ্যা ছিল, চার্চ কর্তৃপক্ষের কাছে পয়সা আদায় করার জন্য মিথ্যা কেস বানিয়েছি। কেস আদালতে ওঠে, সব সাক্ষীর কথা শোনার পর মেজর সাহেবকে আমি সসম্মানে নির্দোষ ঘোষণা করি। রায় শোনানোর পর মেজর সাহেবকে বলে যে আপনি যদি চান বাদীর বিরুদ্ধে ক্ষতিপূরণ দাবি করতে পারেন, কিন্তু তিনি বলেন যে না, আমাদের মামলা আল্লাহ তাআলার দরবারে, আমার কোনো ক্ষতিপূরণের প্রয়োজন নেই। এই দুটো ঐতিহাসিক ঘটনা ছিল তার, একটি দেশ বিভাগের সময় গুরুত্বপূর্ণ জিনিসপত্র আনা সংক্রান্ত, আর দ্বিতীয় ঘটনাটি আপনারা তো শুনেছেন, বাকি কাহিনী তো আপনারা শুনেছেন, কিন্তু প্রথম অংশ খুব কম মানুষই শুনে থাকবে বা পড়ে থাকবে। আমি যেভাবে বলেছি, তিনি হযরত ডক্টর মীর মাহমুদ ইসমাইল সাহেবের বড় সন্তান ছিলেন। এ দৃষ্টিকোণ থেকে খেলাফত কমিটির যে নির্বাচন হয়ে থাকে, সাহাবির বড় পুত্র হিসাবে মেম্বারও ছিলেন, তৃতীয় চতুর্থ এবং পঞ্চম খেলাফতের এন্তেখাবে তিনি যোগদান করেন। তিনি এটি বলেন যে নির্বাচনের সময় যে আবেগ এবং অনুভূতি বিরাজ করে, যে পরিবেশ বিরাজ করে, তা থেকে সাক্ষ্য দিতে পারি যে খেলাফত খোদা তালার পক্ষ থেকেই লাভ হয়। কেননা অনেক সময় মানুষ এক কথা ভাবে, কিন্তু আল্লাহর যাকে খলিফা নিযুক্ত করার থাকে তার জন্য হৃদয়ে তিনি নিজেই প্রেরণা সঞ্চার করেন, আল্লাহ তাআলা নিজেই হৃদয়ে প্রেরণা সঞ্চার করেন। খুবই পুণ্যবান, দোয়াগো এবং নীরব প্রকৃতির মানুষ ছিলেন। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি যে প্রেম এবং ভালোবাসা ছিল, সেই প্রেক্ষাপটে তার মেয়ে লেখেন যে আল্লাহ এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি তার গভীর ভালোবাসা ছিল। আমাকে এটি বলতেন যে খোদার মাহাত্ম্যকে প্রতিদিন অনুভব করার চেষ্টা করার প্রথাগত ইবাদতের কোনো লাভ নেই। তিনি আরও লেখেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পবিত্র জীবনী অধ্যয়ন করতে গিয়ে তার চোখে পানি নেমে আসত গভীর ভালোবাসার সাথে। মোহাম্মদ রাসূলুল্লাহর পবিত্র জীবনাচারের বিভিন্ন দিক তিনি তুলে ধরতেন, জাগতিক কার্যকলাপ সাঁতার হোক বা ভ্রমণ, সবসময় জিক্রে এলাহিকে সামনে রাখতেন। পিতা হিসাবেও বড় স্নেহশীল পিতা ছিলেন, সব সন্তানের প্রতি যত্নবান ছিলেন, সন্তানদের বোঝাতেন। খেলাফতের সাথে তার সম্পর্ক খুবই দৃঢ় ছিল। আমার সাথে খেলাফতের পর তিনি বিশেষ সম্পর্ক বজায় রেখেছেন আর এই সম্পর্ক দৃঢ় করেছেন, বড় নিষ্ঠা এবং বিশ্বস্ততা প্রকাশ করেছেন। আল্লাহ তাআলা তার পদমর্যাদা উন্নীত করুন, মাগফিরাত করুন, তার সন্তান সন্ততিকেও তার পণ্যের উপর প্রতিষ্ঠিত থাকার তৌফিক দিন। তার পণ্যকে ধরে রাখার তৌফিক দিন। দ্বিতীয় জানাজা শ্রদ্ধেয়া মাহমুদা বেগম সাহেবার, চৌধুরী মোহাম্মদ সিদ্দিক ভট্টি সাহেবের স্ত্রী, যিনি আমাদের নাইজারের মোবাল্লেগ আসকর আলী ভট্টি সাহেবের মাতা। তিনি 16 জুলাই 73 বছর বয়সে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বংশে 1928 সনে আহমদীয়ত আসে, যখন তার দাদা চৌধুরী সরোয়ার খান সাহেব আহমদীয়ত গ্রহণ করেন। তার পুত্র লেখেন যে তার ভিতর স্বল্পে তুষ্টি থাকা এবং আত্মসম্মান বোধের মাঝে জীবনযাপন করার বৈশিষ্ট্য ছিল। আত্মসম্মান বোধ সম্পন্না মহিলা, প্রতাপান্বিতা, ধৈর্য এবং দোয়া তার জীবনের বৈশিষ্ট্য ছিল। খেলাফতের প্রতি গভীর ভালোবাসা ছিল। জামাতি কাজে উৎসাহ উদ্দীপনার সাথে অংশ নিতেন। অত্যন্ত সহজ সরল দরিদ্রদের লালনকারিনী। নামাজ ও কোরআনের প্রতি গভীর ভালোবাসা ছিল। রীতিমতো তাহাজ্জুদের জন্য উঠতেন এবং বলতেন যে তাহাজ্জুদ আমি বিয়ের পূর্বেই আরম্ভ করেছিলাম, আমার মনে নেই যে কখনো আলস্যের কারণে আমি তাহাজ্জুদ পরিত্যাগ করেছি। তাছাড়া লেখেন যে নাস্তা ইত্যাদি গুরুত্বপূর্ণ কাজ তাড়াতাড়ি শেষ করে ইশরাকের নামাজের জন্য দাঁড়িয়ে যেতেন। তার স্বামী 28 বছর পর্যন্ত জামাতের প্রেসিডেন্ট ছিলেন। আতিথেয়তার মেহমান নামাজির দায়িত্ব পালন করতেন। আগত মেহমানদের খেয়াল রাখতে গিয়ে উৎসাহ উদ্দীপনার সাথে আতিথ্য করেছেন, মেহমান নামাজি করেছেন। তার ছেড়ে লেখেন যে আর্থিক অবস্থা অসচ্ছল হওয়া সত্ত্বেও গরিবদের সাহায্য করতেন। কোনো দুশ্চিন্তা এবং আর্থিক অসঙ্গতি দেখা দিলে নামাজ আরম্ভ করে দিতেন আর অসচ্ছলতা সত্ত্বেও বাচ্চাদের পড়ালেখা করেছেন। সন্তানদের খাতিরে, পড়ালেখার খাতিরে নিজের গয়নাগাটি এবং গোয়ালের গরু ছাগল বিক্রি করে দিয়েছেন। ভাই এবং পিতামাতার মৃত্যু দুঃখ বেদনা সহ্য করেছেন কিন্তু কখনো কোনো অভিযোগ করেননি। একইভাবে তার দুজন পৌত্রী ইন্তেকাল করেছে। তিনি মুসিয়া ছিলেন, ওসিয়ত করেছিলেন। শোক সন্তপ্ত পরিবারের স্বামী ছাড়াও 2 কন্যা এবং 6 পুত্র স্মৃতিচিহ্ন রেখে গেছেন। তার ছেলে আসগর আলী সাহেব নাইজারে আমাদের মোবাল্লেগ। তিনি কর্মক্ষেত্রের ব্যস্ততার কারণে জানাজায় যোগ দিতে পারেননি। আল্লাহ তাআলা মরহুমার পদমর্যাদা উন্নীত করুন এবং তার সন্তান সন্ততির অনুকূলে তার সব দোয়া গ্রহণ করুন। তার সন্তান সন্ততিকে তার পুণ্য ধরে রাখার তৌফিক দান করুন।
আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.